আমরা শ্রোতা দর্শকদের স্বাগত জানাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আলাপনের আলোচনায় রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। আগামীতেই আসছে শরণার্থী দিবস, জুন মাসের 20 তারিখে। তো আমরা মোটামুটি এই কয়দিনে রোহিঙ্গা শরণার্থীদের সমস্যার উপরে আমরা নিয়মিতই আলোকপাত করে থাকি, তবে আরও বেশি কিছু রিপোর্ট আমরা নিয়ে আসব। আজকের আলোচনায় আমাদের সঙ্গে কারা থাকছেন তহিদ?
আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন এবং আমাদের দুজন সংবাদদাতা রয়েছেন। অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মহসিন এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিটিক্স অ্যান্ড গভর্নেন্সের অনারারি ফেলো ডক্টর এম সাকত হোসেন।
আচ্ছা, আপনারা দুজন আমাদের সঙ্গে আছেন?
জি আছি।
আচ্ছা, ব্রিগেডিয়ার সাকত আছেন?
জি জি বলুন।
জি, আমরা
আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি জানি যে আপনি হয়তো, আমি ব্রিগেডিয়ার সাখাওয়াতকে বলছি, যে আপনি হয়তো সার্বক্ষণিক আমাদের সঙ্গে থাকবেন না, কিছুক্ষণ থেকে তারপরে আপনার বোধহয় কোথাও অন্য এনগেজমেন্ট আছে, আপনি বোধহয় চলে যাবেন।
ধন্যবাদ
তোমাদের দুজনকে। তো
জি আপা, আমরা প্রথমে এম সাকত হোসেন আপনার কাছে যেতে চাই, যে কারণে আমরা মানে আজকে আলোচনাটা করতে চাই, সেটা হচ্ছে মিয়ানমারের উত্তর রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর সাথে দেশটির সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির তুমুল লড়াই চলছে। আবার
তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।
5 মাস ধরেই লড়াই চলছে, এখন আরো বেশি
বেড়েছে।
জি, এর কারণ কি বলে আপনি মনে করেন?
দেখুন, আরাকান আর্মি দুইটা ফ্যাকশন আছে, যে ফ্যাকশনটা এখন রাখাইন আছে, দ্যাট ইজ আরাকান আর্মি রাখাইন অঞ্চলের, এবং এরা আপনাদের রিপোর্টে যেটা আছে, এবং এক্স্যাক্টলি তারা নর্থ রাখাইনে যে সমস্ত জায়গা রোহিঙ্গারা এখন নেই, বুথিডং, মংডু, মার্কিউ, এই এলাকাতে তারা সক্রিয় হয়েছে, এবং তাদের স্ট্রেংথ যেমন বেড়েছে, তাদের ওয়েপনও তেমনি বেড়েছে। এখন এরা হচ্ছে রাখাইন উদ্দেশ্য, এবং এদের ডিমান্ড মিনিমাম যে একটা স্বতন্ত্র অঞ্চল তৈরি করা, এবং লং টার্ম হচ্ছে যে এই আরাকান অঞ্চল 200 বছর আগে যখন বার্মিজা দখল করে তার আগে যে ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেট ছিল সেই জায়গাতে নিয়ে যাওয়া। আর এটা আপনি লক্ষ্য করুন যে এই আরাকান আর্মির স্ট্রেংথ বেড়েছে কিন্তু রোহিঙ্গাদের সেখান থেকে উৎখাত করার পরে।
তার মানে
বিষয়টা আমি যদি, জি আমি এভাবে দেখছি, নর্থ রাখাইন অঞ্চল এখানে কিছু স্ট্র্যাটেজিক ডাইমেনশন আছে বলে আমি মনে করি। সাউথ রাখাইন অঞ্চল এখন কিন্তু চাইনিজ আর ভেরি অ্যাক্টিভ সাউথ রাখাইন অঞ্চলে, যেখানে চায়না কিতাপু আর কিচিয়াপু আইল্যান্ডে তাদের যেখানে ডিপসি পোর্ট আছে, এন্ড সাউদার্ন বে অফ বেঙ্গলে কমপ্লিটলি চাইনিজ আর ডমিনেটিং। নর্থ রাখাইন অঞ্চলে কালাদান প্রজেক্ট নিয়ে ভারত সেখানে প্রজেক্ট তৈরি করছে, এবং যতদূর আমি জানি যে এই আরাকান আর্মির টার্গেট গুলো হচ্ছে ইন্ডিয়ান লজিস্টিক সাপোর্ট, যে কালাদান নদী দিয়ে যাচ্ছে, এবং যেখানে পেলচওয়া যেই জায়গাটিতে টার্মিনাল হওয়ার কথা সেই এলাকাতে চীন রাজ্যের, মিয়ানমারের চীন রাজ্যের দক্ষিণে এইখানে অ্যাটাকটা বেশি হচ্ছে। তো এই জায়গাটিতে আমি একটা স্ট্র্যাটেজিক ডাইমেনশন যেমন দেখছি, তেমনি রাখাইন অঞ্চলে রাখাইন বুদ্ধিস্টদের যে আপ্রাইজিং সেটাও আমি দেখছি।
ডক্টর আমিনা মহসিন, আপনি কিছু সংযোজন করতে চান এর সাথে?
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখুন, ব্রিগেডিয়ার সাখাওয়াত যে জায়গাটাতে উনি ইন্টারভেনশনটা করছিলেন, উনি স্ট্র্যাটেজিক জিনিসগুলো সামনে তুলে আনছিলেন, যেটার সাথে আমি সহমত। কিন্তু এটার সাথে আমি যেটা যোগ করতে চাচ্ছি সেটা হলো, ধরেন এই ধরনের ইনসার্জেন্সিতে আমরা যেটা দেখে থাকি সাধারণত, তাদের স্ট্র্যাটেজি থাকে যে কোন সময় তারা মনে করে রাষ্ট্র চাপের মুখে আছে, এবং এই মুহূর্তে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারছি যে আপনি নিজেই বলেছেন বিশে জুন শরণার্থী দিবস মায়ানমার, তাছাড়াও মায়ানমার সরকার প্রচন্ড ভাবে চাপে আছে
বিশ্ব
সম্প্রদায়ের আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে, এবং খুব খুবই সম্প্রতি আমরা দেখেছি ওআইসি তে যেটা হলো সেখানে তারা এক ধরনের একটা সিদ্ধান্তই হয়েছে যে আইসিইউ তে কেস রোহিঙ্গাদের কেসটা নিয়ে যাওয়া হবে। তো এই যে পুরো জিনিসটা, এটা মায়ানমার রাষ্ট্রকে একটা চাপের মুখে ফেলে দিয়েছে, এবং মায়ানমার রাষ্ট্র কিন্তু এটাকে একটা স্ট্রেচ, মানে যেটা যদি আমি এটা কার্ড শব্দটা ব্যবহার করে করি এটা ভুল হবে না, আমি শিওর ব্রিগেডিয়ার শেখাওয়াত আমার সাথে এখানে সহমত থাকবেন, কারণ তারা এখন এই এই জিনিসটা আমরা লক্ষ্য করছি তাদের মধ্যে মায়ানমারের যারা শাসক গোষ্ঠী আছে তারা এখন তাদের যে পজিশনটা হলো যে আরাকান সমস্যাটা বা আরাকান আর্মির সমস্যাটা যতদিন সমাধান না হয় তারা রোহিঙ্গা ইস্যুটাকে অ্যাড্রেস করতে পারবে না।
যে জন্য কিন্তু ডক্টর আমিনা মাসিন, এখানে আমি বলি যে এই মুহূর্তে অং সান সু চি ইউরোপে গেছেন এবং হাঙ্গেরিতে তিনি হাঙ্গেরির যিনি প্রধান রাষ্ট্রপ্রধান তার সাথে মিলিত হচ্ছেন ওরবানের সাথে, এবং সেখানে একটি ইসলামোফোবিয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে মায়ানমারের পক্ষ থেকে, এমনও মতামত অনেকে প্রকাশ করছেন।
না, ইসলামোফোবিয়া দেখেন ওখানে তৈরি কর, মানে ইসলামোফোবিয়া যে জিনিসটা সেটা অলরেডি প্রিভেইল করছে, এটা নতুন করে তৈরি করার কোনো কিছু নেই।
হয়তো
উনি জিনিসটাকে জোর দেওয়ার চেষ্টা করবেন যে রোহিঙ্গারা জঙ্গিবাদ বা জঙ্গি রেডিকালাইজ হয়ে যাচ্ছে, সেই দিকে হয়তো উনি চেষ্টা করবেন, কিন্তু আর সেটা সে মানে এখানে তো আমাদেরকে দুটোকে ভাগ, আমরা যদি ভাগ করে দেখি আরাকান আর্মির সমস্যাটা কিন্তু একেবারেই ভিন্ন, রোহিঙ্গাদের সমস্যাটা একেবারেই ভিন্ন। আপনি যদি বিভিন্ন ইন্টারভিউ দেখেন আরাকান আর্মির যে চিফের, সেখানে কিন্তু তারা খুব জোর দিয়ে বলছে যে বিশ্ব সম্প্রদায় রোহিঙ্গা মুসলিমদের সমস্যাগুলোকে দেখছে কিন্তু বুদ্ধিস্টদের সমস্যাগুলো দেখছে না, এবং বাংলাদেশ সহায়তা করছে বা বাংলাদেশ তাদের বর্ডার খুলে দিচ্ছে মুসলিমদের জন্য কিন্তু বুদ্ধিস্টদের জন্য খুলে দিচ্ছে না। সেখানে মানে সেই এই এই বক্তব্যগুলোকে যদি আমরা সামনে নিয়ে আসি কিংবা বাংলাদেশ যদি সামনে নিয়ে আসে এবং যে বক্তব্যগুলো আরাকান আর্মি থেকেই আসছে, তাহলে আমার মনে হয় সেটা আমাদের ডিপ্লোম্যাসির জন্য খুবই জরুরি যে এগুলো এই পজিশনগুলোকে সামনে আপহোল্ড করা যে বাংলাদেশ কোনোভাবেই আরাকান আর্মিকে সহায়তা করছে না, এবং ইট ইজ আ লং স্ট্যান্ডিং ডিসপিউট অর কনফ্লিক্ট
মায়ানমার এবং তাদের দ্বিপাক্ষিক একটা সমস্যা,
তাদের অভ্যন্তরীণ সমস্যা। আপনি যদি মায়ানমারের ইতিহাস দেখেন, মায়ানমারের 135টা তারা অফিসিয়ালি রেকগনাইজ করছে যে সেখানে জাতি গোষ্ঠী আছে। আপনি যদি কারেনদের ইতিহাসটা দেখেন, সেটাকে বলা হয় লংগেস্ট, মানে পৃথিবীর সবচেয়ে বৃহৎ কিংবা দীর্ঘমেয়াদী ইনসার্জেন্সি যেটা 70 বছর ধরে চলছে। তো এখানে তো এগুলো রাজনৈতিক সমস্যা এবং এগুলো মায়ানমারকে নিজের রাজনৈতিক ভাবে সমাধান করতে হবে। ব্রিগেডিয়ার জেনারেল শেখাওয়াত আমার চেয়ে ভালোভাবেই জানবেন যে ইনসার্জেন্সি কখনো মিলিটারি সলিউশন হতে পারে না, এগুলো রাজনৈতিকই সমাধান হয়ে থাকে।
তাওহিদ কিছু বলছিল?
জি আপা, আমি একটু ইমসাকত হোসেন আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে মিয়ানমারের বিরুদ্ধে, এবং তারপরও তারা বিপুল পরিমাণ অস্ত্র কিনছে এবং সামরিক শক্তি বাড়াচ্ছে চীন, রাশিয়া, ভারত এবং ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কিনে। যদি একটি উদাহরণ ধরি, সেটি হচ্ছে 2013 থেকে 2017 সালের মধ্যে মিয়ানমার 67% অস্ত্র আমদানি করেছে চীন থেকে। তাদের এত বিপুল পরিমাণ অস্ত্র সংগ্রহ এবং রাখাইনে চলা এই অস্থিরতা, এই সহিংসতা বাংলাদেশকে কি কোনোভাবে প্রভাবিত করবে, কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে?
আপনি যেটা বলছেন, চীন গত প্রায় 40 বছর থেকে দি অনলি কান্ট্রি যেটা মিয়ানমারকে সব ধরনের হেল্প করে আসছে, ইকোনমিক হেল্প, মিলিটারি হেল্প এন্ড এভরিথিং। এখন এই মুহূর্তে যখন ওপেন আপ হচ্ছিল, তখন এই রোহিঙ্গা ইস্যুটা তৈরি করে মিয়ানমার ডিফেন্স ফোর্সেস আর কোন রাস্তা ওপেন রাখেনি, শুধুমাত্র চায়নাদের থাকা। কিন্তু এখানে একটা ডাইকোটমি আছে, আপনি যদি এই ইনসার্জেন্সির আপনি যদি ইতিহাস খুঁজতে যান, তাহলে আপনি দেখবেন যে একসময় চাইনিজ কমিউনিস্ট পার্টি, কারেন বলেন, শান বলেন, চীন বলেন, এদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে। এখন যেটা হচ্ছে, চায়না সরাসরি কিন্তু এদেরকে এখন আর আর্মস দিচ্ছে না, কিন্তু ইনডাইরেক্টলি এই আপনার যেটাকে এখন বলা হয় নর্দার্ন অ্যালায়েন্স, এই সমস্ত ইনসার্জেন্টসদের একটা অ্যালায়েন্স হয়েছে যেটা নর্দার্ন অ্যালায়েন্স, এবং আরাকান আর্মি এই নর্দার্ন অ্যালায়েন্স থেকে 2014-15-16 সালে নতুন এবং হেভি ওয়েপন পেয়েছে। আমাদের নর্দার্ন অ্যালায়েন্সের ওয়েপনটা কোত্থেকে আসছে? মিয়ানমার বলে, চায়নার কথা বলে না, তারা বলে থাইল্যান্ড এবং চায়না বর্ডার থেকে এটা আসছে। তো যাই হোক, সেটা হয়তো একটা বড় ডিসপিউটের ব্যাপার হতে পারে। যেই বিষয়টা আপনি উত্থাপন করলেন, সেই উত্থাপিত জায়গাটাতে আমি বলবো যে ইসরায়েল ট্রেনিং দিচ্ছে, ইসরায়েল ওয়েপন বিক্রি করছে, রাশিয়া এয়ারফোর্সের ওয়েপন, এয়ারফোর্সের হেলিকপ্টার এবং মিগ বিক্রি করছে, চায়না স্মল আর্মস দিচ্ছে। এটা আপনি স্যাংশন যতই বলেন, ওয়েস্টার্ন স্যাংশন, ওয়েস্টার্ন স্যাংশন এখানে আর্মস এর ব্যাপারে কোনো কার্যকর হচ্ছে না। সো মাচ সো, পাকিস্তান তাদের F-7 তৈরি করার একটা ফ্যাক্টরি করার কথা রেঙ্গুনে, এটা চায়না এবং পাকিস্তান মিলে করছে, F-7 জঙ্গি এয়ারক্রাফট। এটা হচ্ছে যে টোটাল বাণিজ্যিক বিষয়। একই সাথে আপনি যদি আরাকান আর্মির রাইজটা দেখেন, বেশি বছর নয়, 20-25 বছর, এবং এরা খুব উইক পার্টি ছিল, এরা শান বা কারেন বা ওয়া ওদের মতো নয় এত পাওয়ারফুল, কিন্তু এরা আস্তে আস্তে পাওয়ারফুল হচ্ছে। এই জায়গাটাতে বাংলাদেশের ডেফিনেটলি একটা সংকট আছে, সে সংকটের দুটা আছে যেটা আমি খুব বড় করে প্রোনাউন্স করতে চাচ্ছি না। একটা হচ্ছে আমাদের হিল ট্র্যাক, কিন্তু এখনো অশান্ত, বিশেষ করে সাউদার্ন হিল ট্র্যাক, মিডল হিল ট্র্যাক, এখনো কিন্তু অশান্ত, অনেক এলিমেন্ট আছে যারা এখনো আপনার আর্মস নিয়ে এবং লেটেস্ট আর্মস নিয়ে তারা অপারেশন করছে, মাঝে মধ্যে আমরা শুনছি। এই জায়গাটাতে কিছু কিছু জায়গা আছে সাউথে, বিশেষ করে বান্দরবান আর রাখাইন যে অঞ্চলটা, এটা অ্যাবসলিউটলি একটা অত্যন্ত আপনার কি বলবো দুর্ভেদ্য জায়গা। কাজে এইখানে আপনার আরাকান আর্মির প্রভাব বিস্তার করাটা আমি খুব মনে করি না যে এটা একটা অসম্ভব কোনো ব্যাপার। ইতিমধ্যে নানান ধরনের প্রভোকেশন কিন্তু বাংলাদেশের উপজাতীয়দের সাথে আরাকান আর্মির একটা যোগাযোগ হচ্ছে, তাই বাংলাদেশে একটা ইমপ্লিকেশন এটার ডেফিনেটলি আছে। এখন হয়তো প্রোনাউন্স নয়, কিন্তু এই আরাকান আর্মি যদি আরো শক্তি সঞ্চয় করে এবং মিয়ানমার আর্মির সাথে যদি এটা আরো সংঘর্ষ বাড়তে থাকে, তাহলে বাংলাদেশকে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি মিয়ানমারের সাথে ইনভলভ করবে। মিয়ানমারের এখন যেটা আমেনা মহসিন বললেন, আমি ওনার সাথে একমত। এখন মিয়ানমারের যে যারা বলছে যে আরসা আরাকান আর্মির সাথে মিলার চেষ্টা করছে, আরাকান আর্মি বলছে যে আমাদের সাথে আরসার কোনো সম্পর্ক নেই, এবং এইগুলো নিয়ে মিয়ানমার এখন বলছে যতক্ষণ পর্যন্ত আরাকানে এই পরিস্থিতি আছে, ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গা ইস্যু তাদের কাছে এখন মুখ্য বিষয় নয়, কারণ আরাকান ইজ আনসেফ, তারা যতক্ষণ পর্যন্ত স্টেবল করতে না পারছে ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গারা কোথায় ফিরবে? দে আর নট ইন্টারেস্টেড।
রোহিঙ্গারা নিজেরাই বলছে যে আমরা নিরাপদ এবং নিশ্চিত ব্যবস্থা কোনো কিছু না হলে, তাদেরকে নাগরিকত্ব না দেওয়া হলে তারা ফিরবে না, এটা আমরা বারবারই দেখছি। আর আমি একটু টেলিফোনে যাব, আমাদের শ্রোতারা রয়েছেন, মাকসুদুর রহমান বোধহয় আছেন এবং আরো একজন লাইনে আছেন, তো আমরা মাকসুদুর রহমানের ফোনটা নিয়ে নিই।
হ্যালো,
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 হ্যাঁ, কে বলছেন?
আসসালামু
আলাইকুম,
আমি বৌরাকে বলছিলাম, মাসুদুর রহমান।
হ্যাঁ বলুন।
তো আমি এই রোহিঙ্গা সম্পর্কে এর আগে বহু মন্তব্য করছি আর কি, যে আসলে বাংলাদেশে এই রোহিঙ্গা সমস্যা সহজে সমাধান হবে না। তারপরে আমরা আশাবাদী, যেহেতু বাংলাদেশে নতুন সরকার আসলো এবং ইন্ডিয়াতেও নতুন সরকার আবার আসলো, মোদি সরকার, বিদেশের সম্পর্কে মানে একত্রিত যদি কাজ করে এবং এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে, তাহলে হয়তো সম্ভব। যেমন আমি এখানে একটা আমার কমান্ডেই লিখেছি যে গরিবের বাড়িতে কোনো বড় লোক আত্মীয় আসলে তাকে কিন্তু চট করে যেতে বলে, আবার গরিবের বাড়িতে বড় লোক আত্মীয় আসে তাকে কিন্তু সহজে যেতে বলা যায় না। সেরকম আমাদের বাংলাদেশের এই অবস্থা হয়েছে রোহিঙ্গা সমস্যা নিয়ে। তো আজকে দুই দেশের বাংলাদেশ ভারতের সমন্বয়ে যদি এই সমস্যাটা সমাধান করে তাহলেই সম্ভব, তাছাড়া সম্ভব না।
ধন্যবাদ আপনার এই মন্তব্যের জন্য। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ ভারত যৌথভাবে কোনো ব্যবস্থা নিলে, কোনো সমস্যার সমাধানের চেষ্টা করলে হয়তো সম্ভব হতে পারে। ধন্যবাদ। আরেকজন লাইনে আছেন। হ্যালো
হ্যালো,
হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন?
আমি পশ্চিমবাংলা পশ্চিম মেদিনীপুর থেকে সিদ্ধার্থ ভট্টাচার্য বলছিলাম।
ও সিদ্ধার্থ বলছেন, বলুন আপনার প্রশ্ন বা মন্তব্য।
আমার প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে নতুন সরকারও এসছে আর বাংলাদেশেও নতুন সরকার এসছে, এই আর রোহিঙ্গা শরণার্থী সমস্যা তো দীর্ঘদিনের সমস্যা, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মানবিকতার মুখ তুলে ধরেছেন রোহিঙ্গাদের প্রতি, আর যে আরাকানে যে সমস্যাটা চলছে, যে সমস্যা চলছে সে ফলে তারা রোহিঙ্গারা আর ফিরে যেতেও চাইছে না। ততক্ষণ আপনি যেটা বললেন ঠিক কথা, কিন্তু ভারতের যে একটা যে শক্তিশালী দেশ এবং এবং দক্ষিণ এশিয়ায় যে একটা বড় ভূমিকা রাখে এবং তার মায়ানমারের সঙ্গে যে ভালো সম্পর্ক আছে ভারতের, সেই সম্পর্ককে কাজে লাগিয়ে আমি জানতে চাইছি যে এই সাউথ এশিয়াতে যে এই যে অবস্থা অচল অবস্থা তৈরি হয়েছে রোহিঙ্গাদের নিয়ে ভারত কি ভূমিকা নেবে? বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক, মায়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক, ভারত কি ভূমিকা নেবে আগামী দিনে সেটাই আমি জানতে চাইছি।
তো আমরা ডক্টর আমিনুল হোসেন এবং ব্রিগেডিয়ার সাকাউস হোসেন দুজনের কাছে খুব সংক্ষেপে জানতে চাইব যে ভারত কি ধরনের ভূমিকা নিতে পারে যেটা রোহিঙ্গাদের তাদের পুনর্বাসনের ক্ষেত্রে সহায়ক হবে। হ্যাঁ বলুন।
প্রত্যেকটি দেশের কোর ইন্টারেস্ট থাকে, দ্যাট ইজ ন্যাশনাল কোর ইন্টারেস্ট। ভারতের কোর ইন্টারেস্ট হচ্ছে, কারণ ভারতের সাথে মিয়ানমারের রিলেশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন, আমি মনে করি স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স দেন বাংলাদেশ স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স। কারণ ভারতের নর্থ ইস্টে যে সমস্যাগুলো এখনো আছে সেটার কিন্তু অনেকটা সলিউশন হতে মায়ানমার, বিশেষ করে আপনি মিজোরাম নাগাল্যান্ড এসব জায়গায়। আর দ্বিতীয় জিনিস হচ্ছে ভারতের ই লুক ইস্ট পলিসি থ্রু মিয়ানমার অ্যান্ড কালাদান প্রজেক্ট, যেখানে অলরেডি $500 মিলিয়ন রিপোর্টেডলি ইন্ডিয়া ইনভেস্ট করে ফেলেছে, এবং এই কালাদান প্রজেক্ট আমি যেটা বললাম গোস টু নর্থ আরাকান, কাজে সেই জায়গাতে ভারত কখনোই মিয়ানমারের এগেনস্টে বা মিয়ানমারকে ওই ধরনের চাপ প্রয়োগ করবে না রোহিঙ্গাদের জন্য। আপনি লক্ষ্য করুন যে ভারতে প্রায় 40,000 রোহিঙ্গা ছিল, তারা কিন্তু তাদেরকে অনেক রোহিঙ্গাদের মিয়ানমার বা বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। তো দ্যাট ইজ কোর ইন্টারেস্ট অফ এ কান্ট্রি, একটা দেশের কোর ইন্টারেস্টটা কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, তারপরে আপনি ফ্রেন্ডশিপ অন্যান্য কান্ট্রির সাথে হয়। ভারতের কোর ইন্টারেস্ট উইথ বাংলাদেশ, ভারতের কোর ইন্টারেস্ট স্ট্র্যাটেজিক অ্যান্ড কোর ইন্টারেস্ট উইথ মিয়ানমার, এই দুইটাকে যদি পাল্লায় তোলা হয় তাহলে মিয়ানমারের প্রতি ভারতের যে কোর ইন্টারেস্ট অফ মিয়ানমার, আমি মনে করি ওই পাল্লাটা বাংলাদেশের চেয়ে ভারী। সেই জায়গাতে আমি খুব আশাবাদী নই যে ভারতের মোদী সরকার মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে পারবে। এই জায়গাতে একটা মাত্র দেশ যেটা চাপ প্রয়োগ করতে পারে, দ্যাট ইজ চায়না। চায়না করবে কিনা, চায়না করবে কিনা, এটা অন্তত আমি মনে করি না যে চায়না এই মুহূর্তে আবার সেই স্কেলে যদি উঠানো হয়, স্ট্র্যাটেজিক স্কেলে উঠাতে হলে তাহলে বাংলাদেশকে সম ওয়েতে আসতে হবে, সেটা কিভাবে আসবে সেটা আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়।
ডক্টর আমিনা মাসিন
আপা, আমি একটু আমেনা আপনা আপনার কাছে যাওয়ার আগে ছোট্ট একটু তথ্য দিয়ে তারপর আপনা আপনার কাছে যাই। যেমনটা ব্রিগেডিয়ার সাকত বললেন, একই সঙ্গে আমরা এটাও তো জানি যে ভারত মিয়ানমারের নৌবাহিনীকে বিশেষায়িত যন্ত্রপাতি সরবরাহের পাশাপাশি যৌথ মহড়ারও প্রস্তাব দিয়েছে। তো সেই
সেক্ষেত্রে আসলে এবং ব্যবসায়িক দিকও আছে, চীনেরও আছে, ভারতেরও আছে,
সেক্ষেত্রে ভারতের
দেশগুলোর আছে, সেটাই আর কি, যে বাংলাদেশেরটা কত বড়, কতটা জোরালো এবং মানে কৌশলগত দিক থেকে কতটুকু জরুরি বা গুরুত্বপূর্ণ তার উপরে নির্ভর করবে। কিন্তু বাংলাদেশই সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রোহিঙ্গা শরণার্থীর সমস্যা নিয়ে, অত্যন্ত মানে সেই ভারে জর্জরিত। ডক্টর আমিনা মোসেন,
ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি না আসলে পুরো জিনিসটাকে দুভাগে বিশ্লেষণ করতে চাচ্ছি। একটা হলো যেটা ব্রিগেডিয়ার জেনারেল শেখাওয়াত বলেছেন, সেটার সাথে আমার কোনো দ্বিমত নেই, এবং এখানে তাদের কোর ইন্টারেস্ট আছে, স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, এবং সেখানে পাল্লায় অবশ্যই মায়ানমার ভারী। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এখানে সেই স্ট্র্যাটেজিক জায়গাতেই যদি আমরা দেখি, সেখানে আমরা একটা কথা বলে থাকি স্ট্র্যাটেজিক ল্যাঙ্গুয়েজে, যেটাকে আমরা বলি আনইনটেন্ডেড এফেক্ট। এই যে আরাকান আর্মি যে মানে ইয়েগুলো হচ্ছে, অভিযানগুলো হচ্ছে, এবং এই উনি ব্রিগেডিয়ার শেখাওয়াত যেটা পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আসলেন সামনে, ওই অঞ্চলটাকে যদি এই ধরনের আমরা ফিউচারে দেখি, এরকম একটা অ্যালায়েন্স যদি বিল্ড আপ করে, সেটার সাথে কিন্তু ভারতের নর্থ ইস্টে যে ইনসার্জেন্সিগুলো আছে, যেগুলো এখন দমিত বা আছে, এবং বাংলাদেশ কোনোভাবেই তাদেরকে সাহায্য দিচ্ছে না, এবং আমি মনে করি না যে বাংলাদেশ সেটা ভবিষ্যতেও দিবে, এই ইনসার্জেন্ট গ্রুপসগুলো নিজেদের মধ্যে এক ধরনের একটা অ্যালায়েন্স তৈরি করতে পারে, এবং সেই সম্ভাবনাটাকে মাথায় রেখে আমি মনে করি ইন্ডিয়া সে লং টার্ম স্ট্র্যাটেজিক পার্সপেক্টিভটা সামনে রাখবে। যে এখানে আরাকান আর্মি কাজ করছে, এবং আরাকান আর্মি যেই জায়গাগুলো থেকে এখন আমরা দেখছি তারা অভিযানগুলো করছে, সেই এলাকাগুলোতে একসময় রোহিঙ্গারা ছিল, সেই জায়গাগুলোতেই ওরা এসে অভিযানগুলো করছে। তো এই সমস্যাটা যদি রোহিঙ্গার সমস্যা যদি সমাধান না হয়, তাহলে এই অঞ্চলটা যেটাকে আমরা বলি আনস্টেবল বা অস্থিতিশীল থাকবে। সেরকম একটা পরিস্থিতিতে নর্থ ইস্টও কিন্তু কখনো স্থিতিশীলতাটা আসবে না। তারপরে তো ধরেন রেডিকালাইজেশন একটা সমস্যার কথা বলা হয় বারবার, যেটা আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত সেটাকে আমি বিশ্বাস করি না, এবং আমি মনে করি না যে রেডিকালাইজেশন হচ্ছে, কিন্তু আপনি এটাকে উড়িয়ে দিতে পারেন না একটা লং টার্ম একটা মানে কনসিকোয়েন্স হিসাবে, এবং সেটা ভারতের ইন্টারেস্টে না, এটা কারো ইন্টারেস্টে,
ভারত বাংলাদেশ প্রতিবেশী কোনো দেশের ইন্টারেস্টে সেটা
কোনো দেশের ইন্টারেস্টে আসবে না। সেই জন্য আমি ওই আনইনটেন্ডেড এফেক্টটাকে সামনে এনে স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের কথাটা বলছি। আপনি ব্রিগেডিয়ার শেখাওয়াত যেটা বলেছেন সেটা ইমিডিয়েট, বা আমরা যেটা এখন দেখছি অ্যাপিয়ারেন্টলি আমাদের সামনে যে সিনারিওটা আছে, কিন্তু আমি ইন্টারন্যাশনাল রিলেশনস একজন অ্যানালিস্ট হিসাবে বলেন বা স্টুডেন্ট হিসাবে, আমরা তো বিভিন্ন ট্র্যাজেক্টরি তৈরি করি, সেই ট্র্যাজেক্টরিটার মধ্যে দিয়ে গিয়েই আমি বলছি যে আরাকান আর্মির অ্যাক্টিভিটিসগুলো ইমপ্লিকেশনস বা পার্বত্য চট্টগ্রামে, কারণ আমরা দেখেছি নর্থ ইস্টে যখন ইনসার্জেন্সি চলছিল পার্বত্য চট্টগ্রামে চলছিল, এবং সেই এবং এই ইনসার্জেন্সি গুলো কিন্তু কখনো শেষ হয়ে যায় না, এগুলো সিমারিং থাকে। উনি যেটা বলেছেন যে পার্বত্য চট্টগ্রামেও যেটা আমরা বলি একটা আনস্টেবল পিস, সে ধরনের একটা মানে সিচুয়েশন কিন্তু নর্থ ইস্টেও বিরাজ করছে, এবং কোনোটারই কিন্তু কখনো রেজলিউশন হয়নি। যেটা হয়েছে সেটা আমরা বিভিন্ন চুক্তি করেছি, সেটার মাধ্যমে আমরা থামা চাপা দিয়ে জায়গাটা হচ্ছে, এটা তো স্ট্র্যাটেজিক জায়গাটা ছিল। আরেকটা যে জায়গাটা হলো, দিজ আর ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, যেটা হয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেটা বিরুদ্ধে অপরাধ। আপনি যখন মানবতার বিরুদ্ধে অপরাধ হয়, সেটা কিন্তু কোনো বাইলেটারাল ইস্যু থাকে না, আন্তর্জাতিক ইস্যু হয়ে যায়।
সেই জন্য আন্তর্জাতিক চাপের কথা বারবার বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে,
সেখানে কিন্তু সমস্যাটা এসে যায়, এবং ভারতের রোলটা তখন আমার মনে হয় না,
আমি আমাদের সংবাদদাতা যিনি ডক্টর আমিনা মহসিন, আমি আমাদের সংবাদদাতা দুজন রয়েছেন কক্সবাজারে, মোয়াজ্জেম হোসেন শাকিলের কাছে যাব, যে প্রায় দেখা যায় যে কিছু কিছু সমস্যা সংকটের কথা, মানব পাচার, মাদক পাচার এইসবের অভিযোগ শোনা যায় ওই শরণার্থী শিবিরগুলোতে, রোহিঙ্গা শরণার্থী শিবিরে। তো এই মুহূর্তে মানব পাচার যে হচ্ছে এবং তার মধ্যে কোন রকমের উগ্রবাদ কোনো কিছুর আভাস পাওয়া যাচ্ছে কিনা, মোয়াজ্জেম হোসেন শাকিল কি মনে করেন?
জি, আপনি আসলে হ্যাঁ, এই ধরনের ঘটনা এখান থেকে অনেক কিছুই আমরা সবসময় খবর পাই, অনেক কিছুই আমরা প্রচারও করি, বিশেষ করে মানব পাচারের ঘটনা গত দুই তিন মাস ধরে খুব বেশি হারে বেড়েছে। এখানে কক্সবাজারের ক্যাম্প থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে, বিশেষ করে ক্যাম্প ছেড়ে সবাই পালাচ্ছে, অনেকেই মালয়েশিয়ায় যাচ্ছে এবং মাদক চোরাচালানের ঘটনাও কিন্তু ঘটছে রোহিঙ্গা ক্যাম্পে। এবং রোহিঙ্গা ক্যাম্পে ইদানিং অপরাধ প্রবণতা বেড়েছে এবং সেখানে আজকেও কিন্তু তিনজনের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুক যুদ্ধের ঘটনায় মারা গেছে। তো আজকে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, আমি যদি এ বিষয়ে একটু বলতে চাই, এটা হচ্ছে মিয়ানমারের যে নতুন করে সহিংসতা চলছে, এতে রোহিঙ্গাদের সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন রোহিঙ্গারা। প্রথমে যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যাবাসন ইস্যুটা একেবারে চাপা পড়ে যেতে পারে, কারণ রাখাইনে নতুন করে মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, সেখানে যুদ্ধ পরিস্থিতি বিরাজমান, কাজে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য যে নিরাপদ পরিবেশ দরকার তা সেখানে এখন বর্তমান নয়। যদিও আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের একটা জায়গায় মিল রয়েছে, সেটা হচ্ছে উভয়ই অধিকার চায়, কিন্তু আরাকান আর্মির প্রধান সম্প্রতি রোহিঙ্গাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, বলছেন তারা ঐক্যবদ্ধ নয়, তাদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে, এ ধরনের কথাগুলো এখন বলছেন। তো আরাকান আর্মির বেসটা একসময় ছিল কিং প্রদেশের পাশে পালাওয়া নামক এলাকায়, এখন তারা উত্তর রাখাইনের দিকে মুভ করছেন এবং আমাদের আলোচকরাও বলছেন যে আরাকান আর্মি তারা এখন রাখাইনের উত্তর রাখাইনের যে রোহিঙ্গারা ছিলেন এখন সেখানে এসে তারা যুদ্ধ করছেন এবং এই যুদ্ধে কিন্তু অনেক রোহিঙ্গা মরছেন। এবং আমি বেশ কয়েকজন ক্যাম্পের রোহিঙ্গার সাথে কথা বলেছি, বিশেষ করে মধুরচরা ক্যাম্পে থাকেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর সভাপতি মুহিবুল্লাহ, যিনি সম্প্রতি জেনেভায় গিয়েছিলেন, তো ওনার সাথে আমি কথা বলেছি। উনি যেটা বলছেন এই ঘটনার মধ্য দিয়ে এটা কিন্তু রোহিঙ্গা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রোহিঙ্গা প্রায় শতাধিক রোহিঙ্গা ইতিমধ্যে মারা গেছেন, বিশেষ করে মিয়ানমার যে আর্মি তারা কিন্তু রোহিঙ্গাদেরকে আক্রমণ করেন, যদিও বা এখন রোহিঙ্গারা ওখানে যুদ্ধ করছেন না, আরাকান আর্মির সাথে যুদ্ধেও কিন্তু এই যে অসহায়
মিয়ানমারের
রাখাইনে কারো কারো সঙ্গে যোগাযোগ
আছেন
এবং উনি চেষ্টা করছেন তাদের জানার,
মানে রোহিঙ্গা। তো আমি মোহাম্মদ রুকনউদ্দিনের কাছে যাব, আপনার এই মুহূর্তে ওখানে যা পরিস্থিতি, শরণার্থী শিবিরের ভিতরে এবং বাইরে যে ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে, সেখানে কি কোনো উগ্রবাদের আভাস পাওয়া যায় কিনা, বাইরের কোনো হস্তক্ষেপের আভাস পাওয়া যায় কিনা, কি বলবেন রুকন?
ধন্যবাদ। বেসিক্যালি এখন প্রধানত এই দুই পক্ষের সংঘর্ষের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এই রোহিঙ্গা, তাদের এই সব সংঘর্ষের কারণে দুই পক্ষের মধ্যে প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওরা ওদের নিজেদের মধ্যে যেসব আরাকান আর্মি যেটা বলা হয়, আরাকান আর্মি নিজেদের ইভেন গুপ্তচরদের কেউ হত্যা করছে এবং মিয়ানমার মিলিটারির মধ্যে যারা আছে ওদের সংঘর্ষের মধ্যে ওদের কেউ হত্যা করছে। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখা যায়, সেটা হচ্ছে সব থেকে যে ব্যাপারটি হলো তাদের দুপক্ষের সংঘর্ষে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। তারা প্রচুর রোহিঙ্গাদের জায়গা সয় সম্বল থেকে শুরু করে রোহিঙ্গাদের অপহরণ করছে এবং তাছাড়া রোহিঙ্গাদেরকে বিভিন্ন উপায়ে এই দুই পক্ষের সংঘর্ষের মাধ্যমে এই সুযোগে তাদেরকে নিশ্চিহ্ন করার একটা পন্থা খুঁজছে। সম্প্রতি আরাকান আর্মির প্রধান তুন মিয়াং নাই রোহিঙ্গাদের সম্পর্কে বলেছেন, তার একটি বিরূপ প্রতিক্রিয়া আছে, সেটা হলো রোহিঙ্গা জাতি গরিব এবং নিকৃষ্ট একটি জাতি, তাদের মধ্যে কোনো ধরনের একত্রতা নেই, এই রোহিঙ্গা জাতিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের উগ্রবাদ গোষ্ঠী বিভিন্ন ধরনের সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, ফলে তারাও চাই যে এই যে রাখাইন অঞ্চলটি আছে সেই রাখাইন অঞ্চলে কোন ধরনের অন্য জাতি থাকা যাবে না। যদিও আমরা একটা জিনিস লক্ষ্য করি বার্মার অঙ্গরাজ্যে, যে আরাকান অঙ্গরাজ্যে এই আরাকান আর্মির ধর্ম ভাষা সবকিছুই মিয়ানমার মিলিটারি বা মিয়ানমার সরকারের সাথে একই, তবে এরপরেও আরাকান আর্মি ওরা নিজেদেরকে আলাদা একটি জাতি হিসেবে তারা পরিচয় দান করে এবং সেই উদ্দেশ্যে তারা সবসময় চেষ্টা করে চালিয়ে যাচ্ছে যে এই আরাকান যে রাখাইন স্টেট যেটাকে আমরা বলছি সেটি স্বাধীন করা অথবা
অটোনোমাস একটা রিজিয়ন হিসেবে এস্টাবলিশ করা। তো এখন মিয়ানমার মিলিটারির পক্ষ থেকে কিছুদিন আগে আমরা যে একটি সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেই সম্পর্কে আমি যদি বলতে চাই, সেটা হলো রোহিঙ্গাদের দুজন নিহত হয়েছে এবং আমরা জানি আটজন আহত হয়েছে। তো ঘটনাটি সংঘটিত হয় মূলত 12 জন রোহিঙ্গাকে অপহরণ করার ঘটনাকে কেন্দ্র করে। তো এই অপহরণ করার ঘটনাটি সংঘটিত হয় সুয়েথাম্মা গ্রামের লেকমা একটি পল্লী আছে। এই পল্লীতে মিয়ানমার মিলিটারি প্রায়শই এইসব পল্লীতে আসেন এবং রোহিঙ্গাদের থেকে বলপূর্বক বিভিন্ন ধরনের খাবার বা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আদায় করে থাকে। তো সেদিন রোহিঙ্গাদের থেকে কিছু খাবার তারা দাবি করে এবং খাবার খেয়ে তারা চলে যায়। পরে আরাকান আর্মির যে লোকগুলো আছে, আরাকান আর্মির কিছু মানুষ তারা এই খবরটি পেয়ে রোহিঙ্গাদের কাছে এসে রেড দেয়, হঠাৎ হানা দেয়। হানা দেওয়ার প্রেক্ষিতে এবং তারা সামনে যাদেরকে পেয়েছে তাদেরকে মোট 12 জনকে তারা অপহরণ করে নিয়ে গেছে। পরে মিয়ানমার মিলিটারি কানের মধ্যে খবর পৌঁছায় যে আরাকান আর্মির সদস্য এখানে এসে এই ঘটনাটি ঘটিয়েছে এবং তাদের মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
তার মানে এইভাবে নানান মানে ঘটনাকে কেন্দ্র করে এইটা বেড়েই চলেছে কিছুটা, যে জন্য বলা হচ্ছে যে এই মুহূর্তে ওই আরাকান আর্মির যে সশস্ত্র সংগ্রাম চলছে বা লড়াই চলছে সেটা জোরদার হয়ে উঠছে। তো শাকিল এবং রোকন দুজনকেই ধন্যবাদ। আজকে আমাদের হাতে তো খুব একটা বেশি সময় নেই। ডক্টর আমিন মোহসিন কি সঙ্গে আছেন?
জি আছি।
আর ব্রিগেডিয়ার সখাওয়াত না, আচ্ছা উনি চলে গেছেন। ডক্টর আমিন মোহসিন, আপনার কাছ থেকে বিদায় নেওয়ার আগে, আমরা ফিরে আসার আগে সংক্ষেপে তাহিদ আমি বলবো যে ক্রিকেটের এই মুহূর্তে যে খবরটা বাতিল হয়ে গেছে,
খেলাটি বাতিল হয়ে গেছে, জি এশিয়ার দুই শক্তি তাদের খেলাটি বাতিল হয়ে গেছে এবং তারা এক এক পয়েন্ট ভাগ করে নিয়েছে, কারণ মাঠ আসলে খেলার উপযুক্ত ছিল
না। তো শ্রোতারা যারা শুনছেন তাদের কাছে আমরা আবার ফিরে আসছি। ডক্টর আমিন মোহসিন, আপনি সবশেষে সংক্ষেপে বলুন তো যে এই মুহূর্তে আপনি কি মনে করছেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে?
না দেখুন, আমি আমি যেটা ব্যক্তিগত ভাবে মনে করি যে ইটস আ লং ড্রাউন আউট কনফ্লিক্ট এবং এখানে খুব শীঘ্রই আমি এটা কোনো সমাধান দেখছি না। এবং এই আরাকান আর্মির এই সমস্যাটার কারণে যেটা এতক্ষণ আমরা যে আলোচনাটা শুনলাম যে রোহিঙ্গা পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে এবং মায়ানমারের পক্ষ থেকেও পজিশনটা আরো, তারা এক ধরনের একটা মানে পজিশনে গেছে যে যতক্ষণ পর্যন্ত আরাকান আর্মি এই সমস্যাটা সমাধান না হয় তারা রোহিঙ্গাদেরকে ফেরত নিতে পারবে না, কারণ তারা তারা বারবার বলছে যে এটা তাদের একটা নিরাপত্তার সমস্যা। অথচ এবং পুরো জিনিসটার মধ্যে রোহিঙ্গারা বেইট হিসাবেই ব্যবহৃত হচ্ছে
সেখানে।
আমার আমি আবারও জোর দিয়ে বলছি, এখানে যেটা আমরা দেখছি বাংলাদেশে এক বর্তমান সরকার যে জিনিসটা আমরা এতদিন ধরে দাবি করে আসছিলাম যে একদম সর্বোচ্চ উচ্চ পর্যায় থেকে যেন এটা মানে
সেটাই কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার,
ডক্টর আমিন মোহসিন যখন ভারতের প্রধানমন্ত্রীর অভিষেকের সময় আমাদের রাষ্ট্রপতি উনিও
একই প্রশ্ন, এখন আসলে বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে। ডক্টর আমিন মোহসিন, আজকে আমাদের হাতে একেবারেই সময় নেই, আলাপনের আলোচনা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।